বাংলাদেশের জাতীয় সংসদে এরই মধ্যে বাজেট পেশ করা হয়েছে, 5,23,190 কোটি টাকার বাজেট। এরই মধ্যে চলছে আলোচনা সমালোচনা। আমরা আজকে জানার চেষ্টা করব প্রস্তাবিত এই বাজেটটি বাংলাদেশের মানুষের জন্য ঠিক কতটা কল্যাণকর, কোন কোন খাতে আরও বেশি সমৃদ্ধ হওয়া উচিত ছিল, যদি ঠিক থাকে কোন কোন খাত ঠিক রয়েছে, সেসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, জানার চেষ্টা করব আসলে বাজেটের খুঁটিনাটি বিষয়গুলো। এবং সেক্ষেত্রে আমাদের সঙ্গে আসলে তিনজন আলোচক রয়েছেন। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এম এম আকাশ, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এবং সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা যেমনটা বলছিলাম শুরুতে, আপনাদের কাছ থেকে খুব সংক্ষেপে একটু মোটা দাগে জেনে নিতে চাই বাজেটকে কেমন দেখলেন, তারপর আমরা আসলে খাত ভাগ ভাগ করেই আলোচনায় যাব। শুরুতেই ডক্টর এম এম আকাশ, আপনার কাছ থেকে জানতে চাই সংক্ষেপে কেমন বাজেট হলো?
এবারে বাজেটে একটু চমক প্রত্যাশা ছিল সকলের, এবং নতুন অর্থমন্ত্রী তিনি বলছিলেন যে তিনি চমক দিবেন, ক্ষুদ্র আকারে বাজেট পেশ করবেন ইত্যাদি। কিন্তু আমি যেটা দেখলাম যে বাজেট হয়েছে খুবই গতানুগতিক। ইনফ্যাক্ট আপনি যদি সংখ্যাগুলো বিচার করেন তাহলে সবই প্রায় মানে ওল্ড প্যারামিটার্স কে ধারণ করেই হয়েছে। যেমন আপনি যদি বলেন যে বাজেট জিডিপি কত পার্সেন্ট হয়, ওই 18.1% সবসময় তাই হচ্ছে, ধরো তাই হয়েছে। আপনি যদি বলেন ঘাটতি কত পার্সেন্ট হয়, ওই 5% জিডিপি তাই। তবে এবার একটা বড় মুশকিলের ব্যাপার ছিল, সেটা হলো যে 5% অফ জিডিপি কিন্তু অনেক বেশি, সেটা হলো প্রায় 1,47,000 কোটি টাকা ঘাটতি নিয়ে এই বাজেটটা হয়েছে। সুতরাং এই বাজেটের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এই 1,47,000 কোটি টাকা ঘাটতি তারা কিভাবে করবে। যদিও বাজেটে প্রস্তাব করা হয়েছে ব্যাংকিং খাত থেকে প্রায় 1/3 ঘাটতি পূরণ করা হবে, কিন্তু সেই 47,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে আদৌ পাওয়া সম্ভব কিনা, এই প্রশ্ন নিয়েই এই বাজেট অগ্রসর হচ্ছে।
জি, আমরা একটু যেতে চাই হোসেন জিল্লুর রহমান, আপনার কাছ থেকে প্রারম্ভিক বক্তব্য, কেমন বাজেট দেখছেন?
মাকাশ যেটা বললেন ওই সূত্র ধরে বলার যে মূলত আমলাতান্ত্রিক ধারাবাহিকতার বাজেট, যদি প্রথম মূল সুরটা বলতে চাই আমলাতান্ত্রিক ধারাবাহিকতারই বাজেট আমরা দেখতে পেয়েছি। এটা একটু বলা যায় যে অন্য ধরনের একটা এক্সপেকটেশন ছিল, শুধুমাত্র নতুন অর্থমন্ত্রী বলে নয়, বাংলাদেশের ইতিহাসে এই এই সময়কালে এই যে এই কারেন্ট ক্যাবিনেট, এখানে অর্থনৈতিক ম্যানেজমেন্ট টিমটা সার্বিকভাবে কিন্তু যারা আছেন তারা ব্যবসায়ী, তাদের মূল পরিচয় কিন্তু ব্যবসায়ী। অর্থমন্ত্রীর ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড আছে, প্রধানমন্ত্রীর যে ব্যক্তিখাত উপদেষ্টা তিনি একজন ব্যবসায়ী, বাণিজ্য মন্ত্রী ব্যবসায়ী, বস্ত্র এবং পাট মন্ত্রী ব্যবসায়ী, খাদ্যমন্ত্রী ব্যবসায়ী, বিদ্যুৎ মন্ত্রী ব্যবসায়ী। তার মানে হচ্ছে যে এই যে ব্যক্তিখাত বলি বা ব্যবসায়ী মহল, আমরা জানি যে সংসদে অনেক বেশি প্রতিনিধিত্ব করছি, কিন্তু এবারে সরাসরি অর্থনৈতিক ম্যানেজমেন্টটা সার্বিকভাবে ব্যবসায়ীদের আয়ত্তের মধ্যে আছে। সেই হিসাবে হয়তো একটা মানে এর আগের অর্থমন্ত্রীরা মূলত এসছেন সর পাবলিক সার্ভেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে, সিভিল সার্ভিস বা ঠিক ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। এই এই দৃষ্টিকোণ থেকে হয়তো একটা ভিন্ন ইয়ে ছিল যে নতুন ধরনের একটা কিছু বক্তব্য নিয়ে ওনারা হাজির হবেন কিনা, কিন্তু সেটা আসলে হয়নি। মূলত আমলাতান্ত্রিক ধারাবাহিকতায় হয়েছে, সেটা খুব বেশি যে এর চেয়ে বেশি বেশি কিছু করা যেত সেটাও একটা বিবেচ্য বিষয়, কারণ বছরের মাঝামাঝি পর্যায়ে নতুন টিমটা দায়িত্বে এসছে। কিন্তু যেটা প্রারম্ভিক আর একটু বলা যায় যে বাজেট থেকে আসলে বরাদ্দের এই বিষয়ের বাইরেও বাজেট এক ধরনের অর্থনৈতিক দিক নির্দেশনার একটা দলিল হিসেবে কাজ করে আমাদের দেশে। মানে সেখানে একটা দুটা দিক আছে, এখানে একটা হচ্ছে যে আপনি কি অর্থনীতির বর্তমান অবস্থার মূল সমস্যা বা মূল চ্যালেঞ্জগুলোকে ধরতে পারছেন কিনা, তার একটা প্রতিফলন বাজেট বক্তব্যে আসছে কিনা। আর দ্বিতীয় হচ্ছে যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কৌশলগত চিন্তাগুলোর উপস্থিত আছে কিনা। আমি যেমন যদি বলি যে মূল কয়েকটা চ্যালেঞ্জ এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতিতে যদি যেগুলো আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বৈষম্য। একটি হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধির প্রক্রিয়াটা দারিদ্র বান্ধব থেকে দূরে সরে যাচ্ছে, মানে প্রবৃদ্ধি যা হচ্ছে দারিদ্র বিমোচন আগের তুলনায় কম হচ্ছে। আমাদের বলা যায় যে এই বছরও ঘুরে ফিরে সেই 30 বছর ধরে যে দুইটি প্রধান প্রবৃদ্ধির চালক ছিল রেমিটেন্স এবং আমাদের RMG তৈরি পোশাক খাত, ঘুরে ফিরে ওই দুইটা খাতই কিন্তু এখনো প্রবৃদ্ধির চালক হিসেবে আছে। নতুন প্রবৃদ্ধির চালকের সন্ধান বাংলাদেশের জন্য খুব জরুরি, সেটা কোনো কৌশলগত চিন্তা আছে কিনা এটা অনুপস্থিত ছিল। বড় আরেকটা বিষয় হচ্ছে যে এই 5 লক্ষ বেশি কোটি টাকার বাজেট, কিন্তু অন্যতম একটা চ্যালেঞ্জ হচ্ছে ব্যয়ের দক্ষতা। এই দক্ষতা ব্যাহত হচ্ছে দুর্নীতি, অপচয় এবং অদক্ষতার কারণে। এইখানেও কোনো নতুন চিন্তার আমরা সেভাবে দেখিনি। আর দুটা চ্যালেঞ্জ আছে, একটি হচ্ছে মানব সম্পদ। শিক্ষা খাতে একটু বাড়ানো হয়েছে, NPO-র জায়গায় নতুন স্কুল আনা হয়েছে, কিন্তু আজকে আমাদের মূল প্রশ্ন করতে হবে যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য এই বাজেটে নতুন কি ধরনের চিন্তা আসলো, ওটার একটা অনুপস্থিতি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যের জন্য সিমিলারলি। এবং সর্বশেষে যে আমি মাকাশু যেটা বললেন, আর্থিক ঝুঁকির বিষয়টা বাংলাদেশে ধীরে ধীরে আর একটু গভীরতর একটা সমস্যা হিসেবে ইমার্জ করছে। এইগুলোর এই যে আমি আমলাতান্ত্রিক একটা ধারাবাহিকতা দেখলাম, মূল চ্যালেঞ্জগুলো মোকাবেলার কৌশলগত চিন্তার একটা ব্যাপক অনুপস্থিতি দেখলাম, এবং একটু আশাহত হয়েছি যে এই সময়কালে ব্যবসায়ীরা অর্থনৈতিক ম্যানেজমেন্ট টিমে প্রাধান্য পেয়েছেন, তারা একটা ভিন্নতর আমেজ তৈরি করতে সেভাবে পারেননি, সেটাই প্রাথমিকভাবে মনে হয়েছে।
জি, আমরা একটু ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম আপনার কাছ থেকেও সংক্ষেপে জানতে চাই, কেমন বাজেট দেখলেন? আসলে আমরা ভেঙে ভেঙে আলোচনায় যাব শুরুতেই বলছিলাম, তো আপনার কাছ থেকে শুরুতেই আপনার বক্তব্য জানতে চাই।
আমরা এবারে বাজেটটি বুঝতে মূলত তিনটি দৃষ্টিভঙ্গি কাজ করেছে। একটি হলো এটি বর্তমান কালে এই সরকারের প্রথম বাজেট নির্বাচন, সুতরাং নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলোর উল্লেখ করা হয়েছিল সেই উল্লেখিত বিষয়গুলোর কতটুকু নতুন বাজেটে রেখাপাত হলো সেই বিষয়টি আমাদের একটি প্রত্যাশা ছিল। দ্বিতীয় যে বিষয়টি ছিল যে বর্তমান অর্থবছর যেটি আগামী অর্থবছর যেটি আসতে যাচ্ছে সেটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সর্বশেষ বছর, সুতরাং সরকারের ভিতরে একটা প্রত্যাশা থাকবে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার যে লক্ষ্যমাত্রাগুলো সেখানে যে ঘাটতিগুলো রয়ে যাচ্ছে বিভিন্ন সূচকে সেটি মেটানোর একটা চেষ্টা থাকবে এবারের বাজেটে, সেটা কতটুকু হলো। এবং সর্বোপরি তৃতীয় যেটি দেখতে পেয়েছিলাম সেটা হলো যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অথবা সেটিকে বাদ দিয়েও যদি বলি যে এক ধরনের ইনক্লুসিভ গ্রোথ যেটাকে আমরা বলে থাকি, যে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি বা উন্নয়নের কথা সরকার বলে থাকে, সেটি উন্নয়নের জন্য কোন কোন ধরনের বিষয়গুলোকে এবারের বাজেটে নজর দেওয়া হলো সেই বিষয়টি। এই তিনটি জায়গার বাইরে আমাদের আরেকটি বিষয় ছিল যে সামষ্টিক অর্থনীতিতে যে সাম্প্রতিক সময়ে যে এক ধরনের অস্থির জায়গা চলছে, যে বাংলাদেশটাকে কিছুদিন আগে বিশ্লেষণে বলছিলাম যে অর্থনীতির কোন কোন সূচকে টিপ ধরছে বা সমস্যা তৈরি হচ্ছে, সেগুলোকে কতটুকু বিবেচনায় নেওয়া হয়েছে এবারের বাজেটটি প্রস্তুতির ক্ষেত্রে। তো সবগুলো ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এর আগে আমার সত্যিও দুজন সিনিয়র গবেষক যেগুলো বলছিলেন যে সে তার সঙ্গে একমত নিয়েই বলছি যে সবগুলো ক্ষেত্রে এক ধরনের ঘাটতি আমাদের কাছে চোখে পড়েছে। একটা প্রত্যাশা ছিল যে নতুন অর্থমন্ত্রী হিসেবে তিনি চাইবেন তার নিজের এই ক্ষেত্রটিকে আলাদা করে বৈশিষ্ট্যপূর্ণ করতে, সময় যদিও চলে যায়নি, তারপরও যে শুরু যে প্রত্যাশা থাকে যে এই বিষয়গুলোকে নিয়ে আলাদা ভাবে সেগুলোকে গুরুত্ব দেয়, সেই ধরনের জায়গাটি খুব পর্যাপ্ত ভাবে এখানে চোখে পড়ে। আর যদি প্রারম্ভিক বক্তব্যের শেষ যে কথাটি বলতে চাই সেটি হলো যে এই বাজেটে সংস্কারের ব্যাপারে অনেক কথা বলা হয়েছে, কিন্তু প্রকারান্তরে সেগুলো আসলে ঠিক সংস্কার না হয়ে সেটা কোন কোন গোষ্ঠী স্বার্থকেই হয়তো সমর্থন করবে এরকম
আমরা 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 একটি রিপোর্ট শুনে আসতে চাই, দু মিনিটের একটি রিপোর্ট, এবং সেটি মূলত আসলে সিপিডির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল রীতি অনুযায়ী যেটি করে সিপিডি। তো সেই রিপোর্টটি একটু শুনে আবার আপনার কাছ থেকে একটু শুনব মূলত সিপিডির বিশ্লেষণ এবং বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপির প্রতিক্রিয়া সহ এই রিপোর্টটি পাঠিয়েছেন আমির খসরু।
বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি 2019-20 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছে এই বাজেটে সাধারণ মানুষ লাভবান হবে না, লাভবান হবে বিত্তবানরাই, কারণ বিত্তবানদেরই সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ওই সংবাদ সম্মেলনে বলেন,
অর্থনৈতিক অপশাসনের সুবিধাভোগী এই বাজেট এবারও তাদের পক্ষেই গেছে, উচ্চ আয়ের মানুষকে অনেক বেশি সুবিধা দিচ্ছে, আর গরিব মানুষের জন্য একটি প্রান্তিকভাবে ধরনের একটা ব্যবস্থা থাকছে। বাংলাদেশের বিশেষ করে বিকাশমান মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এটা থেকে খুব বেশি উপকৃত হবে না।
বাজেট প্রতিক্রিয়ায় সিপিডি বলছে যেভাবে দেশে বৈষম্য বাড়ছে তাতে প্রবৃদ্ধির উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন এবং ধরে রাখা সম্ভব নয়। সিপিডি বলেছে নতুন বাজেটে কৃষককে ধানের লোকসান বাবদ প্রণোদনা দেওয়া হয়নি, সাধারণ মানুষদের করমুক্ত আয়সীমাও বাড়ানো হয়নি, অথচ সম্পদের সারচার্জের সীমায় ছাড় দেয়া, ধনীদের ফ্ল্যাট কিনতে কর ছাড় এবং পোশাক রপ্তানিকারকরাও নগদ ভর্তুকি পেয়েছেন। সিপিডির ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন পুঁজিবাজারে কাঠামোগত সংকট রয়ে গেছে, ব্যাংকিং খাতে রয়েছে সুশাসনের অভাব, কর ব্যবস্থাপনাকে বায়ুবী বলে তিনি উল্লেখ করেছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর আকবর আলী খান খেলাপি ঋণ সংস্কৃতি বিষয়ে সরকার আন্তরিক নন বলে মন্তব্য করেন তার বাজেট প্রতিক্রিয়ায়।
খেলাপি ঋণ গ্রহীতাদের জন্য যেসব সুযোগ সুবিধা দিয়েছেন তাতে মনে হয় না যে সত্যি সত্যি সরকার এই খেলাপি ঋণ সংস্কৃতি দূর করার জন্য।
বিশিষ্ট অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আসান এইচ মনসুর বলেছেন কালো টাকাকে সাদা করার সুযোগ দেয়া ঠিক হবে না। এদিকে বিএনপি তাদের বাজেট প্রতিক্রিয়ায় বলেছে সাধারণ মানুষের উপর পরোক্ষ করে বোঝা চাপিয়ে ধনীদের ভর্তুকি দেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের কল্যাণে কার্যকর কোন উদ্যোগ নেই। এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
পুরোপুরি এই দেশের মানুষের বিরুদ্ধে এই বাজেটকে দেওয়া হয়েছে, যে মূল সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর মধ্যে তো এরা আপনার এই বাজেটের মধ্যে কিছুই আসেনি। বৈষম্য বাড়ছে, ধনীরা আরো ধনী হচ্ছে, আপনার দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে, সবচেয়ে বেশি তো ভুগছে আপনার মধ্যবিত্ত। সামগ্রিক ভাবে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী তারা অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে।
বিএনপি মহাসচিব বলেন ক্ষমতাসীনদের সমর্থন পুষ্টরাই এই বাজেটের সুবিধাভোগী হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমরা শুনলাম রিপোর্টটি এবং ডক্টর খন্দকার গোলাম মজিম আপনার কাছে যেতে চাই। যাবার আগে ছোট্ট করে একটি তথ্য, আয়ের বৈষম্যের ব্যাপারে সবাই বলছে এবং আঞ্চলিক বৈষম্য বাড়ছে এমনটাও অনেকে বলছেন, কোনো কোনো জেলায় 50% মানুষ দারিদ্র্যসীমার নিচে, এই যখন বাস্তবতা তখন সিপিডি বলছে এবারের প্রস্তাবিত বাজেট উচ্চ আয়ের মানুষকে সুযোগ দেবে, নিম্ন আয়ের মানুষের জন্য তেমন কিছু নেই। আপনি যদি খুব পয়েন্ট ভিত্তিকভাবে আমাদের বলেন কি কারণে আপনারা এমন বিশ্লেষণ দিচ্ছেন?
কয়েকটি ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারেন যে সরকারের দৃষ্টিভঙ্গিটি কোথায়। আমরা এবার দেখতে পেয়েছি যে কালো টাকা সাদা করার ক্ষেত্রে প্রচলিত যে পরিমাপগুলো সরকার নিয়ে থাকে সেটা হলো পুঁজিবাজারের ক্ষেত্রে অথবা নতুন অ্যাপার্টমেন্ট বা জমি কেনার ক্ষেত্রে এই সুযোগটা দীর্ঘদিন থেকে রয়েছে, যদিও এটা সুযোগ কেউ তেমন গ্রহণ করে না। এবার সেটিকে বিস্তৃত করে বড় বিনিয়োগকারী বা বড় গ্রুপ অফ কোম্পানিগুলো যাতে সুবিধা নিতে পারে তার জন্য ইটিজেড বা এসইজেড যে স্পেশাল ইকোনমিক জোনগুলোতে যদি বিনিয়োগ করা হয় অথবা আইসিটি পার্কে যদি বিনিয়োগ করা হয় তাহলে ওই সুযোগটিকে প্রলম্বিত করা হয়েছে। আমার ধারণা যে এই সুবিধাটি মূলত যারা বড় বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করতে চান তারাই এই সুবিধাটি নেবেন। এর বিপরীতে আসলে এসএমই খাতের জন্য খুব বড় রকমের কোন প্রণোদনার জায়গা আমরা খুব দেখতে পাইনি, যদিও অভ্যন্তরীণ বাজার ভিত্তিক যে সমস্ত শিল্পগুলো তাদের অনেকের সংরক্ষণের জন্য কিছু যেগুলোকে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি বলি সেগুলো কিছুটা বাড়িয়ে সরকার প্রতিরক্ষণ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কর্মসংস্থান সৃষ্টির জন্য যদিও 2030 পর্যন্ত একটি লক্ষ্য দেওয়া হয়েছে যে 3 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে, কিন্তু সেই লক্ষ্যে এসএমই খাত বা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা উদ্যোগ তাদের ক্ষেত্রে 100 কোটি টাকার একটি স্টার্ট আপ ফান্ড নেওয়া হলেও এর বাইরে অন্যান্য উদ্যোগগুলো আমরা খুব বেশি শুনতে পাই না। উপরন্তু আপনি যদি দেখেন এবারে কর কাঠামোর ভিতরে আরেকটি যেটি রয়েছে যে সুপার ট্যাক্স হোল্ডার যে গ্রুপটি ছিল যারা কিনা 2 কোটি টাকার উপরে থাকলে যাদের কর দিতে হতো তাদের কর ছাড়ের সীমাটি 2 কোটি থেকে বাড়িয়ে 3 কোটি টাকা করা হয়েছে। তার মানে হচ্ছে যে উচ্চবিত্ত ধনী গ্রুপকে আরো কর ছাড় দিয়ে এই সুবিধাটি বাড়ানো হয়েছে। অন্যদিকে নিম্ন আয়ের মানুষ যারা কিনা অল্প আয় করেন তাদের ক্ষেত্রে একটি দাবি ছিল যে নিম্নতম আয় সীমার কর ছাড় কর মাত্রাটি কর্মুক্ত আয় সীমাটি যাতে বাড়িয়ে 2.5 লক্ষ টাকা থেকে এটিকে 3 লক্ষ টাকা বা 3.5 লক্ষ টাকা করা হয় সেই জায়গায় কিন্তু তেমন কোনো পরিবর্তন হয়নি। ফলে এই জায়গাটিতে সরকার দৃষ্টিভঙ্গিগত একটি ব্যাপার আমাদের কাছে চোখে পড়েছে বলে মনে হয়। এর বাইরে সরকার কিছু ইতিবাচক জায়গায় হাত দিয়েছেন, যেটা হলো যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো প্রলম্বিত করে 4 লক্ষ নতুন লোককে এটার আওতায় নিয়ে আসার জায়গাটি ইতিবাচক এবং এর ফলে হয়তো নতুন লোক এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, যদিও তারা যে সুবিধাটি পান অধিকাংশ ক্ষেত্রে তার পরিমাণটি খুব কম এবং সেই যেমন বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য ভাতা রয়েছে 600 টাকা মাসে, সেটিকে হয়তো আরো বাড়ানোর প্রয়োজন ছিল সেটি হয়তো বাড়ানো যায়নি। উপরন্তু আর একটি দাবি স্থিতির পক্ষ থেকে ছিল কৃষকদের ক্ষেত্রে এবার যে বঞ্চনাটি আমরা দেখতে পেলাম বোরোর সময়কালে তারা যে দাম পেলেন না তার লক্ষ্যে আমাদের একটি প্রস্তাবনা ছিল যে তাদেরকে যদি 5,000 টাকা করে ক্যাশ প্রণোদনা দেওয়া যেত তাহলে তারা যে লস করেছেন সেই লসটি তারা হয়তো মেটাতে পারতেন। তার বিপরীতে গিয়ে সরকার ধান কেনার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন নতুন করে 2.5 লক্ষ টন। আমরা ঠিক জানি না কেন এর আগের ঐতিহাসিক যে অভিজ্ঞতা আগের বছরগুলোতে ধান আসলে কৃষকরা খাদ্য গুদামগুলোতে যেমন বেচতে পারেন না বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার জন্য, সুতরাং এই বাড়তি লক্ষ্য দেওয়া হলেও সেখানে যে কৃষকরাই ধান বেচতে পারবেন এটাতে যে দলীয় লোকজন কৃষকের মাধ্যম সে যে এগুলো বিক্রি করবেন না অথবা কৃষক কার্ডটি তাদের কাছে চলে যাবে না সেই বিষয়গুলো আগের যে অভিজ্ঞতা সেটা নিয়ে বলা যেতে পারে যে সুবিধাটি কতটুকু কৃষকরা পাবেন সেটি নিশ্চিত না। তবে কৃষকদের জন্য ইতিবাচকভাবে এবারে একটি শস্য বিমার প্রস্তাব করা হয়েছে, এ সংক্রান্ত প্রস্তাব আগেও ছিল কিছু প্রকল্পও নেওয়া হয়েছিল কিন্তু শস্য বিমা এখন পর্যন্ত কার্যত বাস্তবায়ন হয়নি। আমরা চাইব যে শস্য বিমাটি যেটি চালুর কথা বলা হয়েছে এটি যাতে চালু নেওয়া হয়। উপরন্তু সংস্কারের ক্ষেত্রে আলাদা চ্যাপ্টার বা সেকশন যুক্ত করা হয়েছে কিন্তু পরে মনে হয়নি যে আসলে এগুলোকে সংস্কারের জন্য উদ্যোগ দেওয়া হচ্ছে, মনে হয়েছে এখানে যারা বিভিন্ন ধরনের গোষ্ঠী তাদের এক ধরনের প্রণোদনাই দেওয়া হয়েছে। পুঁজিবাজারের যে সমস্যা এখানে আমাদের কাছে বড় মনে হয়েছে যে এটার এখানে মনিটরিং বা যে অথরিটি রয়েছে তাদের দুর্বলতার সমস্যা এবং তারা এই জায়গাটিকে খুব পর্যাপ্তভাবে করছেন না। তার বিপরীতে আমরা দেখতে পেলাম পুঁজিবাজারে প্রায় 3 থেকে 4 ধরনের ইনসেন্টিভ দেওয়া হয়েছে যেটা হয়তো ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তাদের কিছুটা আয় সুবিধা দেবে কিন্তু বাস্তবে পুঁজিবাজারের ব্যাপারে যে এক ধরনের অনাস্থা সেটিকে মেটাতে এটা তেমন কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না। ব্যাংকিং খাতের ব্যাপারে আমাদের সুস্পষ্টভাবে অবস্থান ছিল একটি কমিশন গঠন করার, আমরা দেখলাম যে কমিশন গঠনের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী একটি সেন্টেন্স রেখেছেন তার বক্তৃতায় কিন্তু সেখান থেকে ঠিক বোঝা গেল না কমিশন আদতে গঠন করা হবে কিনা, বরঞ্চ যে যে ধরনের তাদের মাথায় যে সমাধান সূত্রগুলো রয়েছে সেই সমাধানের বিষয়গুলোই তারা বলে দিয়েছেন। যেমন তারা কোম্পানি অ্যাক্টকে সংস্কার করতে চান, তারা এক্সিট রুটের জন্য বা মার্জার অ্যাকুইজিশনের জন্য রুলগুলোকে চেঞ্জ করতে চান, কিন্তু আমাদের অভিজ্ঞতা সাম্প্রতিক সময়কালে যদি দেখা যাচ্ছে এই ধরনের আইনগুলো যখনই সংস্কার করতে যায় তখন এক ধরনের বৃহৎ গোষ্ঠী এই সংস্কার প্রক্রিয়ার ভিতরে বা আইনি এই পরিবর্তনের প্রক্রিয়ার ভিতরে তারা ঢুকে যান এবং প্রকারান্তরে একটি আইন যখন সংস্কার হওয়ার কথা বলা হয় মূলত আইন পরবর্তীতে দেখা যায় সেটি আরো দুর্বলতর হয়ে যায়। সুতরাং এখানেও আমাদের আশঙ্কা রয়েছে যে ব্যাংকিং খাতের ব্যাপারে কার্যত সরকার যে উদ্যোগগুলো নিতে চাচ্ছেন সেখান থেকে কতটুকু ফল পাওয়া যাবে এই প্রক্রিয়ার মাধ্যমে। এর বাইরে ছোট করে যদি বলি যে রেমিটেন্স আজ আনার দ্বারা এখানে সরকার 2% প্রণোদনা দিতে চান, এটা একটা ইতিবাচক দিক। আবার দেখা যাচ্ছে রপ্তানিমুখী খাতের শিল্পগুলোর জন্য সরকার প্রণোদনা দিতে যাচ্ছেন, এটারও হয়তো কিছুটা প্রাসঙ্গিকতা রয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এদেরকে যদি সুবিধা দেওয়া যায়, বড় বড় শিল্প গোষ্ঠী বা রপ্তানিকারকদের যদি সুবিধা দেওয়া যায়, তাহলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা অথবা কৃষক যারা কিনা সাধারণ আয়ের মানুষ, তাদের ক্ষেত্রে সরকারের আরো বেশি অগ্রগতি হওয়ার সুযোগ ছিল, সেই জায়গাগুলো কিন্তু আমরা খুব বড়ভাবে এবারের বাজেটে দেখতে পাইনি।
ডক্টর খন্দকার গোলাম আজম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যেতে চাই হোসেন জিল্লুর রহমান আপনার কাছে এবং ডক্টর এম এম আকাশ আপনাদের কাছে, দুজনের কাছে যাব। তার আগে আসলে আমাদের সঙ্গে অনেক শ্রোতা রয়েছেন যারা ফোন করেছেন আপনাদের কাছ থেকে জানতে চান, তার মধ্যে একজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে ফিরছি। শ্রোতা, আপনার কাছে অনুরোধ, আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্ন অথবা মন্তব্যটি করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে, বলুন।
আমি মোবারক হোসেন ফোনে প্রেসিডেন্ট দেগিবাতা সুতার সঙ্গ ঢাকা ক্যান্টনমেন্ট। আসলে আমি বাজারটা যে আলোচনা শুনতেছিলাম, আসলে এই বাজারটা কি হয়েছে, এই বাজারটাতে একটা মেইন ইস্যু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে সরকার প্রত্যেকটা ফ্যামিলিকে পেনশনের আওতায় আনছে, এই বিষয়ে যদি আপনারা কিছু বলেন, এই বিষয়টা আসলে এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে চাই।
জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু হোসেন জিল্লুর রহমান আপনার কাছ থেকেই উত্তরটি চাই, পেনশনের বিষয়টি আমাদের শ্রোতা জানতে, আমাদের শ্রোতা যেমন জানতে চাইলেন সেই বিষয়টি যদি আপনি একটু পরিষ্কার করেন। সরকার বাংলাদেশের প্রতিটি পরিবারকে পেনশনের আওতায় আনতে চাইছে এই বাজেটের মধ্য দিয়ে, বিষয়টি সম্পর্কে তিনি একটু জানতে চাইছিলেন।
পেনশনের বিষয়টা মূলত সরকারি চাকুরি যারা, তাদের জন্য তো বাস্তবায়ন করা সহজ, সকল পরিবারকে পেনশনের আওতায় আনা এটা একটা বেশ জটিল একটা প্রকল্প হিসাবে জিনিসটা হাতে নিতে হবে, এবং আমার মনে হয় যে সকল পরিবারকে পেনশনের মধ্যে আনাটা অত সহজ এবং স্বল্প সময়ের ব্যাপার নয়। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা নতুন বাস্তবতা তৈরি হচ্ছে যে রাষ্ট্রের সাথে যারা জড়িত, এই সিভিল সার্ভিস বলেন অন্যান্য সংস্থা আছে, তাদের এই ধরনের সুযোগ সুবিধাগুলো, পেনশন বলি, বেতন ভাতা বলি, সবই বেশ ভালো উন্নতি হয়েছে সাম্প্রতিক সময়ে। কিন্তু বিশাল যে ব্যক্তিখাত, প্রাইভেট সেক্টর ইত্যাদি, ওখানে এইসব, এই পেনশন তো দূরের কথা, তাদের যে মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা ওগুলো সেইভাবে তুলনামূলকভাবে বাড়েনি। তো পেনশনের বিষয়টা এটা একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হিসেবে নেওয়ার বিষয়, কিন্তু এটা জাস্ট একটা আকাঙ্ক্ষা উচ্চারণ করে ছেড়ে দেওয়ার মতো একটা বিষয় নয়। এর জন্য একটা যে সুস্পষ্ট কর্মকৌশলের বিষয়, বিশেষ করে ব্যক্তিখাতে যারা কাজ করছেন তাদেরকে কিভাবে পেনশনের আওতায় আনবেন, এই আমি আগেও যেটা বলছিলাম যে আমাদের বাজেটগুলোর একটা সমস্যা হচ্ছে যে অনেকগুলো ভালো ভালো আকাঙ্ক্ষার কথা উচ্চারিত হয়, কিন্তু সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুস্পষ্ট যে কর্মকৌশল সেখানে আমরা ব্যাপক ঘাটতি দেখি, যার ফলে পরবর্তী বাজেটও ওই একই আকাঙ্ক্ষায় হয়তো উচ্চারিত হলো কিন্তু অগ্রগতিটা আমরা দেখতে পেলাম না। তো এইখানে আমার মনে হয় বাংলাদেশ এখনো এই যে সবাইকে পেনশনের আওতায় কিভাবে আনা যাবে ওই আলোচনাটা অবশ্যই এগিয়ে নিয়ে, পেনশনের আওতায় আনা মানে হচ্ছে যে এক ধরনের নিরাপত্তার জায়গাটা তৈরি করা সর্বমহলের জন্য, শুধু রাষ্ট্রের সাথে যারা জড়িত তাদের জন্য নয়, কিন্তু এই জায়গাটায় কার্যকর চিন্তার ব্যাপক অনুপস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি।
জি, আপনি আমাদের সঙ্গেই আছেন, আমরা আরো দু তিনটি খাত নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ডক্টর এম এম আকাশ, আপনার কাছ থেকে দুটো বিষয়ে আপনার বিশ্লেষণ চাই। সেটি হচ্ছে খেলাপি ঋণের ব্যাপারে সরকার ততটা বেশি আন্তরিক নয় এমন মন্তব্য তো নানা মহল থেকে এসছে, এবং কালো টাকা সাদা করার সুযোগ, এই দুটো বিষয়ে বাজেটকে সামনে রেখে আপনার বিশ্লেষণ।
খেলাপি ঋণের ব্যাপারে আমরা যেটা চাচ্ছিলাম সেই জিনিসটা অ্যাড্রেস করতে হবে গভর্নেন্সের আওতায় এবং সংস্কারের আওতায়, এবং বাজেটে অধ্যায় আছে, সম্ভবত পঞ্চম অধ্যায় বাজেট বক্তৃতায় আপনি দেখবেন যে কি ধরনের সংস্কার তারা চান, এবং খেলাপি ঋণের ব্যাপারে বা ব্যাংকিং খাতের সংস্কারের ব্যাপারেও কিছু প্রস্তাব সেখানে দেওয়া আছে। আমি যদি প্রস্তাব একটা করে বলি, প্রথম প্রস্তাব তিনি দিয়েছেন যে ব্যাংকগুলি পুঁজি বৃদ্ধির পদক্ষেপ সরকার নেবেন। আমি মনে করি পুঁজি বৃদ্ধি করে খেলাপি ঋণ গ্রহীতাদের অপরাধের কারণে ব্যাংকগুলো দেউলিয়া না হয়ে যায়, সেই জন্য তাদেরকে যদি সাবসিডি হিসেবে পুঁজি দেওয়া হয় তাহলে এটা হবে এক ধরনের বেইলিং আউট। অবশ্য পুঁজিবাদী সিস্টেমে করা হয়, কারণ ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাক এই রিস্ক সরকার নিতে পারে না, কিন্তু এটা অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়ার একটা ব্যাপার থাকে। ভালো হতো যদি অপরাধীদের কাছ থেকে টাকা আদায় করা যেত। দুই নম্বর প্রস্তাব তিনি দিয়েছেন যে ব্যাংক আইন সংশোধন করে এমন কতগুলো ব্যবস্থা তিনি যাতে দুর্বল ব্যাংক এবং ভালো ব্যাংকগুলো একীভূত হয়ে একটা মার্জার। এখন এই মার্জিং এর মানেই হচ্ছে আরো বেশি কনসেন্ট্রেশন অফ ফিনান্সিয়াল ওয়েলথ, অল্প কিছু লোকের হাতে ব্যাংকিং পুঁজি চলে যাবে এবং দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকগুলোর হাতে প্রাইভেট সেক্টরে চলে আসবে এবং আরো বেশি মনোপলি তৈরি হবে। তিন নম্বর তিনি বলেছেন ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই কাজ এতদিন হলো না কেন? কারণ আমরা জানি যে যারা খেলাপি ইচ্ছাকৃত তাদের রাজনৈতিক ক্ষমতা নেই এবং রাজনৈতিক ক্ষমতা থাকার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে যায়। এখন এই ইচ্ছাকৃত খেলাপি কে অনিচ্ছাকৃত খেলাপি এটা কে নির্ধারণ করবে? যদি কোনো তৃতীয় পক্ষ নির্ধারণ করতো, এখন যারা করে অর্থাৎ এখন তো পাবলিক ব্যাংকগুলো চলে ফাইন্যান্স মিনিস্টার আন্ডারে, বাংলাদেশ ব্যাংকের কর্তৃত্ব ছোট হয়ে গেছে, এমনকি প্রাইভেট ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংক সবসময় সবকিছু করতে পারে না, তার উপর রাজনৈতিক হস্তক্ষেপ হয়। সুতরাং ইচ্ছাকৃত খেলাপি যে কঠোর ব্যবস্থা এতদিন নেওয়া সম্ভব হয় নাই যেই কারণে, সেই কারণ দূর না হলে পরে এটা কিছুই করা যাবে বলে আমার মনে হয় না, এবং সেই কারণ দূর হওয়া কঠিন। কারণ শুরুতেই যেটা হোসেন জুলুর বলেছে যে সকলেই প্রায় ব্যবসায়ী, আর তার সঙ্গে আমি একটা অ্যাড করতে চাই, পার্লামেন্ট 65% মেম্বার হলো ব্যবসায়ী, তো এদের মধ্যে অনেকেই খেলাপি। প্রধানমন্ত্রীর প্রধান অর্থনৈতিক অ্যাডভাইজার তিনিও খেলাপি ছিলেন, এখন তাকে যদি খেলাপি থেকে মুক্তিও দেওয়া হয় তার অতীতে তা বলে না। সুতরাং এইসব কারণে রাজনৈতিক ভাবে কমিটমেন্ট না থাকলে খালি বাজেটে আমি এই সংস্কার করব এই প্রতিশ্রুতি দিয়ে এটা কোনো সংস্কার। চতুর্থ তো বলেছিলেন যে সুদের হার একক সংখ্যায় তিনি নামিয়ে আনবেন, মানে আচ্ছা 10% 11% না হয়ে তার চেয়ে কম হবে। এখন তো হচ্ছে উল্টা, এখন ব্যাংকগুলো ডিপোজিট সংগ্রহের জন্য ডিপোজিটারকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে এবং স্প্রেড ডিপোজিটের ইন্টারেস্ট এবং লোন অ্যাডভান্সের ইন্টারেস্টের স্প্রেড হবে 4%। এটা তো গভর্নমেন্টের আইনই করছে, এই বাজেটেও এটা অনুমোদন করেছে। এখন ও যদি 8% বা 7% রেটেও যদি ডিপোজিট সংগ্রহ করতে চেষ্টা করে তাহলে তাকে 11% করতে হবে, ডাবল ডিজিটে যে। সুতরাং এখানে তো একটা জটিলতা রয়েই গেছে যে আমরা ডিপোজিট সংগ্রহের মিনিমাম রেট করে দিয়ে তারপরে 4% রেটটাকে যদি কম্পালসারি করতাম তাহলে ব্যাংকগুলো উপরে যেতে পারত না, কিন্তু তখন প্রশ্ন আসবে মুক্তবাজার অর্থনীতিতে সুদের হার কেন প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। রেট নির্ধারণ করা এক জিনিস আর সুদের হার নির্ধারণ করে দেওয়া আরেক জিনিস। সুতরাং আমি বলতে চাচ্ছি যে সংস্কারের যে প্রস্তাব দেওয়া হয়েছে খেলাপি ঋণ প্রসঙ্গে সেগুলো কোনো কার্যকরী প্রস্তাব নয়। আর দুর্নীতি কমানোর জন্য অনেক কথা বলা হয়েছে, স্লোগানও দিয়েছি আমি দেখলাম যে বাজেটের মধ্যে অর্থমন্ত্রী স্লোগান লিখেছে বন্ধ হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি। এখন বন্ধ হলে দুর্নীতি এবং জিরো টলারেন্স দুর্নীতি সেটা কার্যকরী করা খুবই কঠিন এবং সেটা তো শুরু করতে হবে উপর থেকে। এখন মেগা প্রজেক্ট গুলোতে আমরা সবই কস্ট ওভাররান হয়ে যায়, টাইম ওভাররান হয়ে যায়, জিজ্ঞেস করলে বলে যে বাংলাদেশের জমি অধিগ্রহণের খরচ বেশি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা তো সবাই জানে যে যদি 10,000 কোটির কস্ট 30,000 কোটি হয়, যদি ফোর লেনের রাস্তা ভারত এবং চীনে যেই হারে হয় আমাদের এখানে 3 গুণ হারে হয়, তাহলে এটা সবটাই খালি বাংলাদেশ স্পেশাল কস্ট এফেক্ট দিয়ে এক্সপ্লেন করা যায় না। এটার মধ্যে অদক্ষতাও আছে, এটার মধ্যে দুর্নীতিও আছে, এবং এটা মনিটর করে ঠিক করা এবং করার আগে তো এটা স্বীকৃতি দিতে হবে যে এই দুর্নীতিগুলো এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, এবং সেগুলো আমরা সংশোধনের জন্য কিছু দুর্নীতিবাদকে শাস্তি দিলাম, সেটার একটা প্রামাণ্য উদাহরণ করতে হবে এবং উপরের লেভেলে এটা করতে হবে। চীনে যেরকম করেছে, মালয়েশিয়াতে যেরকম করেছে, আমরা তো শুধু করছি না। সুতরাং বন্ধ হলো হলে দুর্নীতি উন্নয়নে আসবে গতি, স্লোগানটাও ঠিক, জিরো টলারেন্সও ঠিক, কিন্তু অঙ্গীকার না থাকলে এটা হবে বলে মা।
জি, আমরা আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে এবং সেক্ষেত্রে কয়েকজন শ্রোতার মন্তব্য একটু পড়ে আপনাদের কাছে আবার ফিরতে চাই। লিয়াকত চৌধুরী, তিনি বলেছেন, এই বাজেট মধ্যবিত্তের উপর চাপ তৈরি করেছে, সঞ্চয়পত্রের গ্রাহকদের মুনাফার উপর কর কর্তন করা হবে। সিদ্ধার্থ ভট্টাচার্য, তিনি লিখেছেন, ঋণ খেলাপিদের জরুরি ভিত্তিতে ধরতে অভিযান চালিয়ে যেতে হবে। মশিউর রহমান, দুঃখিত, মিসবাহুর রহমান, তিনি একটি মন্তব্য করেছেন, কতদিন শুনবো বাজেট হয়েছে এই বান্ধব সেই বান্ধব, আসলে তিনি আর মন্তব্য করেননি। মশিউর রহমান তিনি বলেছেন, বেসরকারি সকল মাধ্যমিক স্কুল জাতীয়করণ করলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, বিদেশে বিদেশ হতে শিক্ষক আনতে হবে না। এরকম অনেক অনেক মন্তব্য, আমরা এগুলোতে আর না গিয়ে একটু হোসেন জিল্লুর রহমানের কাছ থেকে শুনতে চাই যে, যেমনটা আমরা দেখলাম যে কিছুদিন ধরেই বেশ আলোচনা রয়েছে, কৃষক তার মাঠ থেকে ফসল কেটে আনতে পারছেন না, অনেক ধরনের সমস্যা, ধান বিক্রি করতে পারছেন না, প্রতিবাদ হিসেবে অনেক ধরনের দৃশ্য আমরা দেখেছি। তারপরও এবার আমরা দেখলাম যে কৃষিখাতে তেমন প্রণোদনা দেওয়া হয়নি। অন্যদিকে বাজেটে আমদানি শুল্ক এবং ভ্যাট বাড়ানোর প্রস্তাব করায় যেসব পণ্যের দাম বাড়তে পারে তার মধ্যে রয়েছে প্যাকেটজাত তরল দুধ, গুঁড়া দুধ, চিনি, গ্লুকোজ, মধু এবং নানা ধরনের তেল সামগ্রী। এই যখন বাস্তবতা, তখন কি এমন প্রশ্ন আসে না যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে, এমন সিদ্ধান্ত কেন সরকার নিতে গেল?
না, নিত্য প্রয়োজনীয় জিনিস দাম বাড়তে পারে, এখানে কয়েকটা বিষয় কাজ করে। যেমন গুঁড়ো দুধের কথা যেটা বললেন,
জি,
গুঁড়ো দুধ একটা এটা জটিল ইস্যু আছে এখানে, বিশেষ করে আমাদের আমাদের যে ডেইরি সেক্টর, এটার যে এক ধরনের টেকসই উন্নয়নের একটা বিষয় আছে, গুঁড়ো দুধের অবাধ আমদানিটা আবার ওই টেকসই উন্নয়নকে হয়তো ব্যাহত করতে পারে, সেটা একটা ইস্যু আছে। তো সার্বিকভাবে আমি যেটা দেখি আসলে, যে কৃষককে আপনি যেটা বললেন, বড় একটা গত 5-6 মাস ধরে বড় একটা খবর আমাদের
হোসেন জিল্লুর রহমান, আমাদের হাতে মিনিট খানিক সময় আছে, আপনি যদি সংক্ষেপে একটু বলেন।
আমি বলছি যে কৃষকের দুর্দশাটা ছিল একটা, এক নম্বর খবর।
জি,
দুই নম্বর খবর ছিল যে সরকার একদম ঘোষণা করেছেন যে খুব একটা কিছু ওনারা করতে পারবেন না, দাম টাম বাড়াতে পারবেন না। তিন নম্বর হচ্ছে সরকারের যে ক্রয় কার্যক্রম, সেটার মূল খবরটা ছিল দুর্নীতির বিষয়। তো এখানে একটা কৃষি নিয়ে আমাদের চিন্তার মধ্যে একটা দুর্বলতা হচ্ছে, আমরা কৃষি উৎপাদন বাড়াবার বিষয়টা সার্বিক নীতি নির্ধারণের আলোচনায় বলি, কৃষকের আয়কে টেকসই ভাবে বাড়াবার বিষয়টা ওইভাবে আলোচনা আসে না। এবং এইখানে আমাদের এই দৃষ্টিভঙ্গির যে একটা ঘাটতি আছে, এই বিষয়টা সামনে নিয়ে আসলে হয়তো আমরা ধারাবাহিক ভাবে নতুন যে নীতিগুলো নেওয়া দরকার
সেগুলো। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে বাজেট নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার আশা রেখেছিলাম, কিন্তু আজকে সময় স্বল্পতা, নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে আবারও কথা হবে, আবারও আমরা বিশ্লেষণ শুনবো, এবং শ্রোতা যাদের প্রশ্ন এবং মন্তব্য আজ পড়তে পারলাম না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজকের মতো আলাপন এখানে শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।